বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। কোরআনের আলোর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আসরে আমরা সূরা আলে ইমরানের 54 থেকে 60 নম্বর পর্যন্ত আয়াতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই 54 ও 55 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ كَفَرُوا إِلَى يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ।
ঈসার শত্রুরা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহও কৌশল করলেন। আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে ইহুদিদের কাছ থেকে উঠিয়ে নেব এবং তোমাকে আমার দিকে উঠিয়ে নেব ও কাফেরদের কাছ থেকে তোমাকে পবিত্র করব। আর যারা অবিশ্বাস করেছে তাদের ওপর তোমার অনুসারীদের কর্তৃত্ব কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখব। আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে এবং তোমাদের মধ্যে যে বিষয়ে মতভেদ ছিল আমি তার মীমাংসা করব।
আমরা এর আগে আলোচনা করেছিলাম হযরত ঈসা আলাইহিসসালামের কাছ থেকে অনেক মুজেজা বা অলৌকিক নিদর্শন দেখার পরও অনেকেই তাকে ও তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে। এ অবিশ্বাসীরা তাকে হত্যা করারও ষড়যন্ত্র করে যাতে তিনি তার বক্তব্য প্রচার করতে না পারেন। এ আয়াতে তাদের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। অবিশ্বাসী ইহুদিরা ঈসা নবী ও তার সঙ্গীদের ধরিয়ে দেওয়ার জন্য বড় ধরনের পুরস্কারের কথা ঘোষণা করে, কিন্তু মহান আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে ঈসা আলাইহিসসালামকে মুক্ত করেন। খ্রিস্টানদের ধারণা, ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশে বিদ্ধ করেছিল এবং পরে তাকে কবরে দাফন করা হলে আল্লাহ তাকে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেন। কিন্তু পবিত্র কোরআন শরীফের সূরা নিসার 157 নম্বর আয়াত অনুযায়ী ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে নয় বরং ঈসা আলাইহিসসালামের মতো চেহারার এক ব্যক্তিকে হত্যা করেছিল। হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নেন। ইসলামের নবীও স্বল্প সময়ের জন্য মেরাজে গিয়েছিলেন এবং সেখান থেকে ঐশী সংবাদ জেনেছিলেন। এরপর ঈসা নবীর অনুসারীদেরকে সুসংবাদ দিয়ে পবিত্র কোরআন বলছে, ঈসা নবীর অনুসারীরা কেয়ামত পর্যন্ত তাদের নবীর প্রতি অবিশ্বাসী ইহুদিদের উপর শ্রেষ্ঠত্ব বা কর্তৃত্ব বজায় রাখবে। 1400 বছর আগে ঘোষিত কোরআনের এই ভবিষ্যৎবাণীর প্রমাণ এখন পর্যন্ত বাস্তব ক্ষেত্রে দেখা যায়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত, আল্লাহর ইচ্ছা মানুষের সব ধরনের কৌশল ও ষড়যন্ত্রের ঊর্ধ্বে, তাই আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণা থেকে বিরত থাকা উচিত। দ্বিতীয়ত, নবীদের অনুসরণ শ্রেষ্ঠত্ব ও বিজয়ের চাবিকাঠি, অন্যদিকে কুফরি বা অবিশ্বাস পরাজয় ডেকে আনে। এবারে সূরা আলে ইমরানের 56, 57 ও 58 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। তার আগে আয়াতগুলোর তেলাওয়াত শোনা যাক।
فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ذَلِكَ نَتْلُوهُ عَلَيْكَ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ।
যারা অবিশ্বাস করেছে আমি তাদেরকে ইহকাল ও পরকালে কঠোর শাস্তি দেব এবং তাদের কোনো সাহায্যকারী নেই। পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে ও সৎ কাজ করেছে তাদেরকে পূর্ণ পুরস্কার দেয়া হবে। আর আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। হে নবী, যা আপনার কাছে বলছি তা আল্লাহর নিদর্শন ও বিজ্ঞানসম্মত বাণী।
ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করায় আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিয়েছিলেন। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, প্রায় 40 বছর ধরে রোমের একজন শাসক ইহুদিদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। ওই রাজা সে সময় কয়েক হাজার ইহুদিকে হত্যা অথবা বন্দী করেছিল এবং কোনো কোনো ইহুদিকে পশুর খাদ্য করা হয়েছিল। অবশ্য আল্লাহ কারো উপর জুলুম করেন না এবং আল্লাহ মানুষের আচরণ অনুযায়ী শাস্তি দিয়ে থাকেন। নবীদের প্রতি অবিশ্বাস ও তাদের সাথে গোয়ার্তুমির পরিণাম অত্যাচারী শাসকদের হাতে বন্দী হওয়া এবং সৌভাগ্যের পথ থেকে বঞ্চিত হওয়া ছাড়া অন্য কিছু হতে পারে না। আর অন্যদিকে ইমান ও সৎ কাজের পরিণতি হল দুনিয়া ও পরকালে বৈষয়িক এবং আত্মিক নিয়ামতের অধিকার হওয়া তথা সৌভাগ্যবান হওয়া।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, আল্লাহ সাধারণত শাস্তি ও পুরস্কার কিয়ামত পর্যন্ত বিলম্বিত করে থাকেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ এই দুনিয়াতেই শাস্তি দেন। দ্বিতীয়ত, কোনো কিছুই আল্লাহর ক্রোধের মোকাবিলা করতে সক্ষম নয়, তাই আমাদের কাজের পরিণতি সম্পর্কে ভাবা উচিত। এবারে সূরা আলে ইমরানের 59 ও 60 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
إِنَّ مَثَلَ عِيسَى عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ
আল্লাহর কাছে ঈসাকে সৃষ্টির পদ্ধতি আদম সৃষ্টির মতোই। আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে যায়। হে নবী, সত্য সেটাই যা তোমার প্রতিপালক থেকে তোমার প্রতি নাজিল হয়েছে, কাজেই তোমরা সংশয় সন্দেহবাদী হয় না।
একবার মদিনায় একদল খ্রিস্টান ইসলামের নবীর সাথে সাক্ষাৎ করতে এলো। তারা পিতা ছাড়া হযরত ঈসার জন্মকে তার খোদা হবার প্রমাণ বলে উল্লেখ করল। এ সময় কোরআনের এ আয়াত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি পিতা ছাড়া জন্ম হওয়াটা কোনো মানুষের জন্য খোদা হবার প্রমাণ হয়, তাহলে তো আদমের সৃষ্টি আরও গুরুত্বপূর্ণ, কারণ তারও পিতা ছিল না, মাতাও ছিল না। তাই আপনারা আদমকে কেন খোদার সন্তান বা খোদা বলে মনে করেন না? এরপর আল্লাহ ইসলামের নবী ও অন্যান্য মুসলমানকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহর বাণী হল সম্পূর্ণ সত্য, কারণ আল্লাহ সমস্ত কিছু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। আল্লাহর বাণী সব ধরনের বিদ্বেষ, অজ্ঞতা, ভুল ও খেয়ালিপনা থেকে মুক্ত। তাই শুধু আল্লাহর বাণীর ওপরই দৃঢ় বিশ্বাস রাখুন, এবং অন্যদের সন্দেহ ও দ্বিধা দ্বন্দ্বের ফলে মুসলমানরাও যেন আল্লাহর বাণীর প্রতি সন্দিহান না হয়।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, নবীরা যেসব মোজেজা দেখিয়েছেন বা তাদের মাধ্যমে যেসব মোজেজা সংঘটিত হয়েছে সেগুলো আল্লাহরই শক্তির নিদর্শন, এগুলো তাদের আল্লাহ হবার নিদর্শন নয়। দ্বিতীয়ত, সত্য ও বাস্তবতা একমাত্র আল্লাহর বাণীতেই পাওয়া যায়। যদি আমরা সত্য খুঁজতে চাই, তবে আমাদেরকে খোদাই বিধান ও সূত্রগুলোর অনুসারী হতে হবে। আল্লাহ আমাদেরকে খোদাই বিধান ও সূত্রগুলোর অনুসারী হবার তৌফিক দিন। এই কামনায় গুটিয়ে নিচ্ছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আলোকিত পথ অনুষ্ঠানে বই ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির কিছু বক্তব্য ও মতামত তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, বই সমাজের কাছে মানুষের চিন্তা, অভিজ্ঞতা, শখ বা রুচি ও শিল্প সংস্কৃতি পৌঁছে দেওয়ার মাধ্যম। বইয়ের এসব ভূমিকা সমাজের বিভিন্ন অংশের মধ্যে ঐক্য জোরদার করে। বইয়ের বৈশিষ্ট্য প্রসঙ্গে তিনি বলেছেন, বই হল কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তির বিশেষ চিন্তাভাবনা, শখ বা রুচি, প্রতিভা ও শিল্পের ফসল। মানুষের বিচিত্রময় চিন্তাভাবনার ফসল হিসেবে বই পড়া ও ব্যবহারকে বড় ধরনের সৌভাগ্য মনে করা উচিত। নিয়মিত কল্যাণকর বই পড়া ও এই সংস্কৃতির বিস্তার চিন্তাগত এবং সাংস্কৃতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। কোনো জাতির বই পড়ার মাত্রা সেই জাতির উন্নয়নের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, একটি মুসলিম জাতি হিসেবে বইয়ের সাথে ইরানিদের সম্পর্ক খুবই আত্মিক, গভীর ও প্রাচীন। ইরানে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ার পর বড় ধরনের অনেক লাইব্রেরি ও এর পাশাপাশি অনেক বৈজ্ঞানিক গবেষণাগার ও প্রতিষ্ঠান গড়ে ওঠে। এছাড়াও লিখিত হয় বহু মূল্যবান বই। তাই বই শিল্পে ইরান অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী। বই পড়াসহ জ্ঞান চর্চা ও জ্ঞান শিক্ষার ক্ষেত্রে ইরানি জাতির অত্যুজ্জ্বল ঐতিহ্য থাকা সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, বর্তমানে এক্ষেত্রে মুসলিম এই জাতিকে আরও সক্রিয় হতে হবে, কারণ এটাই সবার প্রত্যাশা। তিনি এ প্রসঙ্গে বলেছেন, পরিবারগুলোর নিত্য প্রয়োজনীয় ও ব্যবহার্য সামগ্রীর মধ্যে বইয়ের স্থান গ্রহণযোগ্য মাত্রায় উন্নীত করা উচিত। সমাজে সর্বস্তরে বই পড়ার সংস্কৃতি চালু করার উপর জোর দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমার মতে বই পড়ার ব্যাপারে আলস্য সবচেয়ে মন্দ ও ক্ষতিকারক আলস্য। বই পড়ার ব্যাপারে যত বেশি আলসেমি করা হবে, ক্ষতির মাত্রাও ততই বাড়বে।
নিরক্ষরতার কারণে বইয়ের গুরুত্ব না বোঝার জন্যে কিংবা বই সুলভ না হওয়ার কারণে তা ব্যবহার করতে না পারাকে কোনো ব্যক্তি বা সমাজের জন্য কল্যাণের বড় ধরনের উৎস থেকে বঞ্চিত হওয়া বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। সব বই উপকারী নয়, বরং কোনো কোনো বই খুবই ক্ষতিকর। ইরানের সর্বোচ্চ নেতার মতে, কেবলমাত্র ভালো বই রচনা ও প্রকাশ করা উচিত। বই হল আত্মার খোরাক, তাই ভালো বই আত্মাকে শক্তিশালী করে। তিনি ক্ষতিকারক ও মন্দ প্রবণতা বা বিপদগামিতা সৃষ্টির সহায়ক বইকে ক্ষতিকারক ওষুধের সাথে তুলনা করে বলেছেন, যেভাবে ওষুধের বাজারে খারাপ ওষুধ ঢুকতে দেয়া হয় না কিংবা মানুষের কাছে সেগুলো বিক্রি করা হয় না, ঠিক সেভাবেই খারাপ বই মানুষের কাছে পরিবেশন করা উচিত নয়, কারণ এ ধরনের বই মানুষের আত্মা ও আধ্যাত্মিকতার উপর আঘাত হানে। ইসলামী ফিকা বা আইনশাস্ত্রে বই পুস্তকের মধ্যে বিপদগামিতার উপাদান বা খারাপ কিছু না থাকা সম্পর্কিত একটি পৃথক অধ্যায় রয়েছে। তাই সমাজে ভালো বই সরবরাহ করা উচিত। বইগুলো এমন হওয়া উচিত যাতে মানুষের চিন্তাধারায় উন্নতি ঘটে ও সঠিক পথ সুস্পষ্ট হয়।
বই পড়ার পদ্ধতি বা কৌশল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পড়াশোনার ক্ষেত্রে আমাদের মন মগজকে খুবই মনোযোগী বা সূক্ষ্মদর্শিতায় অভ্যস্ত করতে হবে। বই পড়ার সময় আমাদের চিন্তাও যেন কাজ করে ও সক্রিয় থাকে। বই পড়ার পরিকল্পনার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, অনেকেই এমন বই পুস্তক পড়েন যেগুলো খুবই সহজ এবং সেগুলো পড়তে চিন্তাভাবনার দরকার হয় না। এ ধরনের বই পড়াও মন্দ নয়, তবে এর পাশাপাশি চিন্তাভাবনার প্রয়োজন হয় বা গবেষণার দরকার হয় এমন বইও পড়া উচিত। চিন্তা উদ্দীপক বইও পাঠ্য বইয়ের তালিকায় রাখা উচিত।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, বই পড়ার ধারাক্রম এমন হওয়া উচিত যাতে পাঠক এটা বুঝতে পারে যে কোনো বিষয়ে বোঝার জন্যে কোন কোন বইগুলো পড়া উচিত। বিশেষ করে তরুণ ও যুব সমাজের অধ্যয়ন কেন্দ্রের বইগুলোকে এ উদ্দেশ্যেই সাজিয়ে রাখা উচিত। তিনি এ প্রসঙ্গে বলেছেন, যেসব তরুণ বা পাঠক এখনও বইয়ের প্রতি তেমন আগ্রহী হয়ে ওঠেনি, তারা এ পদ্ধতিতে বইয়ের জগতে প্রবেশ করে সামনে এগিয়ে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে নিজেই প্রত্যাশিত পথ খুঁজে নিতে সক্ষম হয়।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই বইয়ের ব্যাপক কল্যাণের অনন্য গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, মানুষ কখনোই বইয়ের নির্ভরতা থেকে মুক্ত নয়। অক্ষর জ্ঞান শেখার সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ বইয়ের মুখাপেক্ষী। বিভিন্ন বিষয়ে বোঝার জন্য এবং আধ্যাত্মিক ও চিন্তাগত চাহিদাগুলো মেটানোর জন্য বইয়ের উপর নির্ভরশীল। ইরানের সর্বোচ্চ নেতার মতে, গণযোগাযোগ মাধ্যম ও নতুন তথ্য প্রযুক্তির ব্যাপক অগ্রগতি ঘটা সত্ত্বেও কোনো কিছুই বইয়ের মূল্যবান স্থান দখল করতে পারেনি বা এর বিকল্প হতে পারেনি। ইন্টারনেটে যেসব প্রয়োজনীয় জ্ঞানগত তথ্য দেয়া হয় সেগুলোও বই পুস্তকের তথ্য ভিত্তিক। আসলে ইন্টারনেট মাধ্যমকে বই পুস্তকের তথ্যগুলোই জনসাধারণের কাছে আরও সহজভাবে তুলে ধরার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আয়াতুল্লাহ হিলোজমা খামেনেই মনে করেন, বিজ্ঞান আরও উন্নত হওয়ার পরও এবং আরও বহু যুগ ও শতক পরও বইয়ের বিকল্প কিছু বের করা সম্ভব হবে না। তার মতে, বই সব যুগেই অপ্রতিদ্বন্দ্বী ও মূল্যবান সম্পদ হিসেবে টিকে থাকবে। শ্রোতা ভাই বোনেরা, বই ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মতামত সংক্রান্ত আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্ব। আজ আমরা সূরা বাকারার 228 থেকে 232 আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 228 নম্বর আয়াতে বলেছেন,
ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না ফালাসাতা কুরু ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم।
তালাক প্রাপ্ত নারী 3 রাজস্রাব কাল প্রতীক্ষায় থাকবে, অর্থাৎ বিবাহ করা থেকে বিরত থাকবে। তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে বৈধ নয়। এই সময়ের মধ্যে তাদের স্বামীদের অধিকার রয়েছে তাদেরকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করার, যদি তারা আপোষে মিলেমিশে থাকতে চায়। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর। আর পরিবার পরিচালনার ক্ষেত্রে নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়।
এ আয়াতে পরিবারের ও সন্তানদের পবিত্রতা রক্ষার জন্য তালাকের পর পুনরায় বিয়ের জন্য স্ত্রীদেরকে 3 মাস অপেক্ষা করতে বলা হয়েছে, যাতে তাদের গর্ভে যদি সন্তান থেকে থাকে তবে তা যেন স্পষ্ট হয় এবং নবজাতকের অধিকার যেন রক্ষা করা যায়। সম্ভবত এই নবজাতক তালাক প্রতিরোধের পটভূমিও সৃষ্টি করতে পারে। অর্থাৎ এরই মধ্যে স্বামী বা স্ত্রী যদি তালাকের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয় এবং পুনরায় আগের মতো যৌথ জীবন শুরু করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে পূর্বের স্বামী অন্যদের চেয়ে বেশি অধিকার পাবে। আয়াতের শেষাংশে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ মেটানো ও সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের উভয়কেই একটি গুরুত্বপূর্ণ দিক স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রথমে স্বামীদের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমাদের স্ত্রীর ওপর যেমন ঘর ও সংসারের দায়িত্ব রয়েছে, তেমনি তোমাদের ওপরও স্ত্রীর অধিকার আছে, কাজেই সঠিকভাবে এই দায়িত্ব পালন করতে হবে। এরপর স্ত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, পরিবার পরিচালনার দায়িত্ব স্বামীর এবং এক্ষেত্রে স্ত্রীর চেয়ে স্বামীর যোগ্যতা বেশি। এরপর 229 নম্বর আয়াতে বলা হয়েছে,
الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ
اطلاق دوبار অতঃপর স্ত্রীকে হয় বিধিসম্মতভাবে রাখবে অথবা সদয়ভাবে বিদায় দেবে, আর স্ত্রীকে দেওয়া কোনো কিছু ফেরত নেওয়া তোমাদের পক্ষে উচিত নয়। তবে যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, এবং তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে সে অবস্থায় স্ত্রী কোনো কিছুর বিনিময়ে স্বামী থেকে নিষ্কৃতি পেতে চাইলে তাতে স্বামী স্ত্রীর কারো কোনো পাপ নেই। এসব আল্লাহর সীমারেখা, কাজেই তা লঙ্ঘন করো না। যারা আল্লাহর নির্দিষ্ট সীমারেখা লঙ্ঘন করে তারাই অত্যাচারী।
আগের আয়াতে বলা হয়েছিল, তালাকের পর স্ত্রীকে 3 মাস অপেক্ষা করতে হবে যাতে তার গর্ভে যদি সন্তান থেকে থাকে তা স্পষ্ট হয় এবং তালাকের বিষয়ে স্বামী অনুতপ্ত হলে আবার ফিরে আসার যেন পথ থাকে। এই আয়াতে বলা হয়েছে, স্বামী তার স্ত্রীকে 2 তালাক দিয়ে তা ফিরিয়ে নিতে পারে, আর যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে স্ত্রীর কাছে আর ফিরে যেতে পারবে না। এরপর পরিবার পরিচালনার বিষয়ে একটি জরুরি মূলনীতি উল্লেখ করা হয়েছে। পুরুষদের উদ্দেশ্যে এ মূলনীতিতে বলা হয়েছে, স্বামীদেরকে হয় পৃথক থাকার সিদ্ধান্ত নিতে হবে অথবা স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে, আর যদি এক্ষেত্রে বসবাস একেবারেই সম্ভব না হয় তাহলে অত্যন্ত ভদ্রভাবে স্ত্রীর সাথে সম্পর্কের ইতি টানতে পারে। এক্ষেত্রে অবশ্যই স্ত্রীর প্রাপ্য দেনমোহর পরিশোধ করতে হবে, আর যদি স্ত্রী নিজেই তালাকের জন্য পীড়াপিড়ি করেন তাহলে স্ত্রী তার মোহরানা মাফ করে দিয়ে তালাক নিতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই মোহরানা মাফ করার জন্য স্ত্রীর উপর কোনো ধরনের চাপ দেয়া বা তালাক নিতে তাকে বাধ্য করানো যাবে না।
এ আয়াত থেকে আমরা যা শিখলাম তা হল, প্রথমত, স্ত্রীর মানবিক অধিকার ছাড়াও তার অর্থনৈতিক অধিকারও রক্ষা করতে হবে, এবং স্ত্রীর সম্পদ ও মোহরানা থেকে স্বামী কিছুই গ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, তালাক বা বিবাহ বিচ্ছেদ যদি একান্তই অপরিহার্য হয়ে পড়ে তাহলে সম্মান ও সদয়ভাবে তা করতে হবে এবং প্রতিশোধ ও বিদ্বেষের মনোভাব নিয়ে তা করা যাবে না। এরপর 230, 231 ও 232 নম্বর আয়াতে বলা হয়েছে,
فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يَتَرَاجَعَا إِن ظَنَّا أَن يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون
তারপর যদি উক্ত স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয় তবে ওই স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে না করবে তার জন্য হালাল হবে না এরপর যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা তাদের থাকে আর এই হলো আল্লাহ নির্ধারিত সীমা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ এগুলি স্পষ্টভাবে বর্ণনা করেন আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয় তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভূতির সাথে তাদেরকে বিদায় দাও আর তোমরা তাদেরকে জ্বালাতন ও বাড়াবাড়ি করার উদ্দেশ্যে আটকে রেখো না আর যারা এমন করবে নিশ্চয়ই তারা নিজেদেরই ক্ষতি করবে আর আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয়ে পরিণত করো না এবং তোমাদের প্রতি তাঁর অবদান কিতাব ও বিজ্ঞান যা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন ও যা দিয়ে তিনি তোমাদের উপদেশ দেন তা স্মরণ করো আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়েই জ্ঞানময় আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্দত পূর্ণ করতে থাকে তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়মানুযায়ী বিয়ে করতে বাধা দান করো না এ উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যে আল্লাহ ও কিয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে এর মধ্যে তোমাদের জন্য রয়েছে একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা আর আল্লাহ জানেন তোমরা জানো না
ইসলাম স্বামী স্ত্রীর পুনর্মিলন ও তাদের কোলে সন্তানের প্রতিপালনকে স্বাগত জানায় আর এজন্যই ইসলাম কোনো স্ত্রী যদি অন্য পুরুষকে বিয়ে করার পর পুনরায় তার কাছ থেকে আলাদা হয়ে যায় তাহলে পূর্বের স্বামীর সাথে সম্মতির ভিত্তিতে বিয়ে করাকে বৈধ করেছে এক্ষেত্রে তাদের পুনর্বিবাহে অভিভাবক বা অন্য কারো বাধা দেওয়ার কোনো অধিকার নেই এবং এক্ষেত্রে উভয়ের সম্মতিই বিয়ের আক্ত হিসেবে যথেষ্ট বলে বিবেচিত হবে
এই আয়াত থেকে আমরা যা শিখলাম তা হল বর নির্বাচনের ক্ষেত্রে কনের মতামতকে সম্মান দেখাতে হবে এবং বিয়ের ভিত্তি হল বর ও কনের যথাযথ সম্মতি অতএব আমরা পারিবারিক অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য দম্পতিদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা পরস্পরের অধিকার যথাযথভাবে পালন করুন যাতে সন্তানদের এই উষ্ণ আশ্রয়স্থল শীতল না হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত যেন বিবাহ বিচ্ছেদ না ঘটে তো শ্রোতা বন্ধুরা কোরআনের আলোর আজকের আসর এখানেই শেষ করতে হচ্ছে যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন যুদ্ধবিধ্বস্ত ওই দেশটির জনগণের জন্য আরেকটি বড় আঘাত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এসব নৃশংসতার বিভৎস ছবি ও ভিডিও সারা বিশ্বের মিডিয়ায় তুলে ধরা হচ্ছে এবং ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটেরও তীব্র সমালোচনা হচ্ছে। তারপরও জাতিসংঘ সম্প্রতি এক ঘোষণায় শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সৌদি বিমান হামলায় এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি শিশু নিহত হলেও জাতিসংঘ শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়ায় বিশ্বজুড়ে এ সংস্থার প্রতি সমালোচনা দিন দিন বাড়ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইয়েমেনের জনস্বাস্থ্য মন্ত্রী তোহা আল মুতাওয়াক্কেল বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এ পর্যন্ত 3,000-এর বেশি শিশু নিহত এবং 4,000-এর বেশি শিশু আহত কিংবা পঙ্গু হয়েছে। ইউনিসেফও স্বীকার করেছে ইয়েমেনের 4,00,000 শিশু চরম অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে 80,000 শিশু মৃত্যুর প্রহর গুনছে। ইয়েমেনের জনস্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি জঙ্গি বিমান থেকে এমন সব বোমা নিক্ষেপ করা হয়েছে যার তেজস্ক্রিয়ার প্রভাবে বহু শিশু জিনগত জটিল সমস্যায় ভুগছে। আহত বহু শিশু জরুরি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় স্থল, আকাশ ও পানিপথে কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ইয়েমেনের সাদা প্রদেশে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। শুধু তাৎক্ষণিক চিকিৎসার অভাবে সাদা প্রদেশের শত শত শিশু প্রাণ হারিয়েছে।
1989 সালের 20 নভেম্বর শিশুদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষা বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। এরপর পর্যায়ক্রমে বহু দেশ শিশু অধিকার রক্ষা বিষয়ক সনদে সই করে এবং এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে। ধারণা করা হচ্ছিল সরকারগুলো শিশু অধিকার রক্ষা এবং তাদের অবস্থার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাবে। এও আশা করা হচ্ছিল যে হয়তো শিশুদের চোখের পানি আর দেখতে হবে না, তারা সহিংসতার শিকার হবে না, জুলুম, নির্যাতন ও আগ্রাসনেরও শিকার হবে না। বাস্তবতা হচ্ছে শিশু অধিকার রক্ষা বিষয়ক কনভেনশন শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সুযোগ এনে দিয়েছে, কিন্তু তারপরও বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ, যুদ্ধের কবলে পড়ে তাদের হতাহত হওয়া, শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে, যা মানব সভ্যতার জন্য লজ্জাজনক। একদিকে যেমন প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে মারণাস্ত্র তৈরি হচ্ছে, অন্যদিকে অর্থের অভাবে রোগ, শোক, ক্ষুধা ও অপুষ্টিতে বিশ্বের বহু শিশু প্রাণ হারাচ্ছে।
শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধে, অথচ যেখানে শিশুরা আনন্দে, হাসি খুশিতে উৎফুল্ল থাকবে, খেলাধুলা করবে, লেখাপড়া শিখবে এবং আত্মিক ও শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কথা, সেখানে তারা রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের কবলে পড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো শিশু অধিকার রক্ষায় সুন্দর সুন্দর কথা বললেও বাস্তবে শিশুদের রক্ষায় তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। 2016 সালের 2 জুনে জাতিসংঘে এক প্রতিবেদনে জানায়, ইয়েমেনে শিশু হত্যার কারণে সৌদি আরব ও তার মিত্রদেরকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সে সঙ্গে ইয়েমেনের 60% শিশু মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকেও দায়ী করা হয়েছিল। কিন্তু সৌদি আরবের প্রবল আপত্তি ও চাপের মুখে জাতিসংঘ শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে আসে। সৌদি হুমকির কারণে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন ওই ঘোষণার এক সপ্তাহ পরই শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিতে বাধ্য হয়, যা আন্তর্জাতিক সমাজকে বিস্মিত করেছিল।
সৌদি কর্মকর্তারা জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে হুমকি দিয়ে বলেছিলেন, ওই কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়া না হলে জাতিসংঘে অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হবে। সে সময় ইয়েমেনের একটি শিশু জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা অত্যন্ত হৃদয়স্পর্শী এক চিঠিতে বলেছিল, আমি বড় হয়ে যখন লেখাপড়া শেষ করব এবং জাতিসংঘের মহাসচিব হব, তখন সৌদি আরবের বিচার করব, কেননা আমার স্কুলের বন্ধু আহমদ, যে কিনা আমার পাশে বসত, সৌদি আরব তাকে হত্যা করেছে। তারা যদি আমাকে হুমকি দেয় তাতে আমি ভয় পাব না, কেননা ততদিনে আমি বড় হয়ে যাব এবং আমি মরতে চাই না। এদিকে শিশু হত্যার অভিযোগ তুলে জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিবাদে রাজধানী সানায় হাজার হাজার শিশু কিশোর সমবেত হয়ে জাতিসংঘের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, আমরা জানি কারা সত্যিকারের খুনি, তারাই আসল হত্যাকারী, যারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, খাদ্য আসতে দিচ্ছে না এবং জাতিসংঘ এই জঘন্য অন্যায়ের সহযোগী।
ইয়েমেনে শুধু যে গণহত্যা চলছে তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকারের দাবিদার সরকারগুলো তাদের সমর্থনে এগিয়ে আসছে না। ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিন শিশু হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই অবস্থায় বিশ্বের সব সরকার, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও মানবিক ত্রাণ সাহায্যকারী সংস্থাগুলো এসব অঞ্চলের শিশুদের রক্ষায় ভূমিকা রাখতে পারে, কিন্তু দুঃখজনকভাবে শিশু অধিকার রক্ষার বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আরব দেশগুলো তাদের তেল বিক্রি বাবদ অর্থ অস্ত্র ক্রয়সহ অন্য অপ্রয়োজনীয় খাতে ব্যয় করছে। ইয়েমেনে শিশু হত্যায় শুধু যে সৌদি আরব জড়িত তা নয়, মানবাধিকারের দাবিদার পাশ্চাত্যের সরকারগুলো তাদের স্বার্থের কারণে সৌদি অপরাধজ্ঞের বিষয়ে টু শব্দটিও করছে না।
এ কারণে সৌদি আরব আরও বেপরোয়া হয়ে আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সৌদি আরব আরও বেশি অধ্যত্ত হয়ে উঠেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় আনসারুল্লাহ কোনো অস্ত্র আমদানি করতে পারবে না। আনসারুল্লাহর নেতা সৈয়দ আব্দুল মালিক হোতি ও তার একজন ঘনিষ্ঠ মিত্রের সফর ও সম্পদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরবের মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ। গুতেরেসের এ সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছে আনসারুল্লাহ আন্দোলন। তো শ্রোতা বন্ধুরা, ইয়েমেনে শিশুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আজ আমরা জাপানি নওমুসলিম মাসায়ো ইয়ামাগুচির ধর্মান্তরিত হওয়ার কাহিনী সহ তার কিছু বক্তব্য, ধ্যান ধারণা এবং কিছু তৎপরতার কথা তুলে ধরব। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন। জাপানি নওমুসলিম মাসাও ইয়ামাগুচি পড়াশোনা করেছেন টোকিওর বহির্বিশ্ব স্টাডিজ বিশ্ববিদ্যালয়ে। ফার্সি সাহিত্যের উপর পড়াশোনা বদলে দিয়েছে তার জীবন। জাপানের মতো একটি দেশে আধ্যাত্মিক ও ধর্মীয় ঝোঁক প্রবণতাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এমন একটি দেশেও কেউ কেউ আছেন যারা নিজ অন্তরে মানবীয় মূল্যবোধের প্রতি দরদ অনুভব করেন এবং ব্যাপক গবেষণার পর ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করেছেন। মাসাও ইয়ামাগুচির বর্তমান নাম ফাতিমা। তার মতে, ইসলাম মানুষকে অর্থহীনতা ও বিভ্রান্তি থেকে রক্ষার একমাত্র পথ। ফার্সি ভাষা ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বাহন হিসেবে আরবি ভাষার পরই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ভাষা। অত্যন্ত মিষ্টি এই ভাষা শেখা অন্য অনেক ভাষা শেখার চেয়ে অনেক সহজ। এই ফার্সি ভাষা শিখতে গিয়ে ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত হন নমুসলিম মাসায়ো ইয়ামাগুচি। ফার্সি ভাষাভাষী দেশগুলো, বিশেষ করে ইরানের প্রতি ছোটবেলা থেকেই তার ছিল বিশেষ আকর্ষণ। নমুসলিম মাসায়ো ইয়ামাগুচি বলেছেন,
যখন হাই স্কুলে পড়তাম তখন মধ্যপ্রাচ্য সম্পর্কে বিশেষ আগ্রহ অনুভব করতাম। বইয়ে মধ্যপ্রাচ্যের যেসব ছবি দেখতাম সেগুলো আমার এই আগ্রহকে দ্বিগুণ করত। বিশেষ করে টাইলসের অপূর্ব কারুকাজ করা ও মনোহর স্থাপত্যরীতির মসজিদগুলোর ছবি আমাকে আকৃষ্ট করত দারুণভাবে। এভাবে ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করার ও জানার আগ্রহ সৃষ্টির পরিবেশ গড়ে উঠেছিল। মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলোকে কাছ থেকে দেখতে পারাটা ছিল আমার কাছে সুন্দর স্বপ্নের মতো একটা বিষয়। কখনো কল্পনাও করতে পারিনি যে একদিন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। হাই স্কুল জীবনের শেষের দিকে আমার একজন শিক্ষকের পরামর্শে ফার্সি সাহিত্যকে বেছে নেই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের বিষয় হিসেবে। ফলে বিষয় নির্বাচনের ঝামেলা থেকে বেঁচে যাওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য সম্পর্কেও জানার আগ্রহ বেড়ে যায় আমার মধ্যে। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফার্সি ভাষা ও ইরানোলজি বিভাগে ভর্তি হওয়ার মাধ্যমে আমার বহুদিনের পুরনো স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সুযোগ ঘটে। সেই থেকে মহান আল্লাহ আমার জন্য হেদায়েতের পথ বা ইসলাম ধর্ম গ্রহণের পথ খুলে দিয়েছেন, আর জন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।
নমুসলিম মাসায়ো ইয়ামাগুচি যতই ফার্সি শিখছিলেন ততই এ ভাষা শেখার প্রতি তার আগ্রহ বাড়তেই থাকে। ইরানের ভিজিটিং প্রফেসররা তাকে এ ব্যাপারে বেশ সহায়তা করেন। মাসায়ো চাইতেন ইরান সম্পর্কে যা তিনি পড়ছেন ও শুনছেন তা যেন সরাসরি কাছ থেকে দেখতে পারেন। একজন ফার্সি ভাষী মুসলমানের সঙ্গে তার পরিচয় ঘটার পর মাসায়ো ধর্ম ও জীবনের লক্ষ্য সম্পর্কে চিন্তাভাবনার প্রয়োজনীয়তা বা গুরুত্বের ব্যাপারে সচেতন হন। বিষয়টি ছিল তার কাছে খুবই নতুন, কারণ জাপানিরা সাধারণত ধর্ম ও বিশেষ করে ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানে না। এভাবে মাসায়োর মধ্যে জাগতে থাকে অনেক প্রশ্ন, আর এসবের উত্তর জানার জন্য তাকে ব্যাপক পড়াশোনা করতে হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার আগেই নানা বই পুস্তক পড়তে গিয়ে ইসলাম সহ অন্যান্য ধর্ম সম্পর্কে বাছবিচার করার ও সেগুলোর লক্ষ্য সম্পর্কে জানার সুযোগ পান এই জাপানি নারী।
সব ধর্ম সম্পর্কে তুলনামূলক পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে মাসায়োর কাছে এটা পরিষ্কার হয়েছে যে আদর্শ জীবনের পথ কেবল ইসলামেই সুস্পষ্টভাবে দেখা যায়। ফলে তিনি মুক্তির ব্যাপারে নিশ্চিত হয়ে গ্রহণ করেন ইসলাম ধর্ম। তার বাবা এ বিষয়টিকে সুনজরে না দেখলেও জাপানের জনগণ অন্যের ব্যক্তিগত বিষয়ে সাধারণত হস্তক্ষেপ করে না বলে মাসায়ো ইসলাম ধর্ম গ্রহণের পর তেমন কোনো সমস্যার শিকার হননি।
ইরান সফরে আসার পর নমুসলিম মাসায়ো বা বর্তমান ফাতিমা দেশটির জনগণ এবং ইসলামী সরকার সম্পর্কে পশ্চিমা প্রচারণার অসারতা বা মিথ্যাচার বুঝতে সক্ষম হন। তিনি ইরানি ও জাপানি জনগণের সংস্কৃতির মধ্যে বিরাজমান কিছু অভিন্নতাও লক্ষ্য করেন। বিশেষ করে পরিবার ব্যবস্থার রক্ষার উপর এই উভয় দেশের সংস্কৃতির গুরুত্বারোপের অভিন্নতা ফাতিমাকে মুগ্ধ করেছে। অবশ্য দুঃখজনকভাবে পাশ্চাত্যের ও বিশেষ করে আমেরিকান অপসংস্কৃতির দ্রুততম আগ্রাসন ও অপপ্রচার জাপানেও আঘাত হেনেছে। পশ্চিমা গণমাধ্যম বিশেষ করে উপগ্রহ টিভি চ্যানেলগুলোর প্রচারণা এক্ষেত্রে বিষময় প্রভাব রাখছে। জাপানি যুব সমাজের মধ্যে পরিবার ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। মাসায়ও আশা করছেন ইসলাম জাপানি যুব সমাজকে রক্ষা করবে এবং তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ আবারও ফিরে আসবে।
ইরান ইসলামী সভ্যতার অন্যতম প্রধান লালন ভূমি। এখানে যুগে যুগে জন্ম নিয়েছে অনেক মনীষী। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ইরানের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অস্তিত্বই যেন অলৌকিকতা, খোদাই অনুগ্রহ ও মহত্বের এক বিরল প্রকাশ বা নিদর্শন। জাপানি নমুসলিম মাসায়ো বা বর্তমানে ফাতিমা ইরানে আসার সুবাদে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মহৎ ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পেরেছেন। এ মহান ইমামের প্রতি রয়েছে তার বিশেষ শ্রদ্ধা। ইরানের অনেক স্মরণীয় স্মৃতির মধ্যে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির অতি উচ্চমানের ব্যক্তিত্ব কখনো ভুলতে পারবেন না মাসায়ো। তার মতে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব মানবতার জন্য এক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। যদিও ইরানে থাকাকালে এই মহান ইমামের লেখনী ও তার লেখা বইগুলোর মাধ্যমে তাকে ভালোভাবে তখনও চিনতে পারেননি বলে স্বীকার করেছেন এই জাপানি নমুসলিম নারী।
বর্তমানে ফাতিমা অন্যদের কাছেও ইসলাম প্রচারের চেষ্টা করছেন। মাসায়ো বলেছেন, আমি এখন মুসলমান হওয়ায় নিজ জীবনে ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করা এবং এই কাজে অন্যদের উৎসাহ দেওয়াও আমার দায়িত্ব। জাপানিরা জীবনের প্রথম থেকেই ইসলাম ধর্মের প্রকৃত অর্থ কখনো জানত না এবং এখনও জানে না, তাই এই কঠিন মিশনে ও আত্মগঠনে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করছেন এবং দয়াময় আল্লাহর সাহায্য পাবেন বলে আশাবাদী।